ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের অন্যতম একটি ইসলামী দল ধর্ম অবমাননাকারী এবং নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবিতে শুক্রবার ঢাকায় সমাবেশ করেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
জম্মু কাশ্মীরের সর্বশেষ 12 ঘন্টায় 4-4টি জঙ্গি হামলা, মারা পড়ল 8 জঙ্গি সহ 8 নিরাপত্তা কর্মী।
আরো থাকছে স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে গবেষক ডক্টর শেজান মাহমুদের সাক্ষাৎকার।
এই রোগটি 76 সালে প্রথম ধরা পড়ে, অথচ এই 40 বছর পার হয়ে গেল বা প্রায় 40 বছর, এখনো এটার ভ্যাকসিন অথবা এর কোনো ওষুধ তৈরি হয়নি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খারিজ করে দিয়েছে। প্রেসিডেন্ট কেনিয়াটার বিরুদ্ধে আনীত সব অভিযোগ খারিজ করা অথবা অভিযোগের সপক্ষে জোরালো যুক্তি তুলে ধরার জন্য আদালত আইনজীবীদের 1 সপ্তাহ সময় দেয়। ওই সময় শেষ হবার 2 দিন পর শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। প্রেসিডেন্ট কেনিয়াটা এই রায় শোনার পরপরই এক টুইটার বার্তায় জানিয়েছেন যে তিনি এটা অনুভব করছেন যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও বলেন, তার ভাষায়, আমার মনে হচ্ছে দৌড়ে বাড়ি ফিরে যাই আমার স্ত্রীর কাছে। তিনি বলেন, একটি অভিযোগ খারিজ হয়েছে কিন্তু আইসিসিতে এখনও আরও 2টি মামলা রয়েছে। মিস্টার কেনিয়াটার বিচার কাজ বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিষয়ে তার অভিযোগ তুলে ধরেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র সম্পর্কে তার মনোভাব প্রকাশ করেন। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের প্রতিবেদক মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 5 জানুয়ারির নির্বাচন তারা বন্ধ করতে চেয়েছিল, 71 সনে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই মতামত তুলে ধরেন, বলেন, কোনো একটি দেশ পাশে না থাকলে মরে যাব না। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুতে তারা যে অর্থায়ন বন্ধ করেছিল তা করেছিল যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নির্দেশে, সেটা পরবর্তীকালে তাই শোনা গেছে। তিনি বলেছেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বোর্ডের কোনো সিদ্ধান্ত ছিল না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কতিপয় সরকারি কর্মকর্তার বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিএনপির তরফে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকের খবর সঠিক নয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অন্যতম একটি ইসলামী দল ধর্ম অবমাননাকারী এবং নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রদানের দাবিতে আজ ঢাকায় সমাবেশ করেছে। আইন পাশ না হলে তারা ব্যাপক আন্দোলনের হুমকি দিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী সমর্থক শুক্রবার ঢাকার পুরনা পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিশাল এলাকায় ওই সমাবেশ করে। সমাবেশে বক্তৃতাকালে চরমোনাইর পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম মৃত্যুদণ্ডের দাবি সম্বলিত আইন প্রণয়নের দাবি জানান। সমাবেশ থেকে অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীর মৃত্যুদণ্ড দাবি করা হয়। ইসলামী আন্দোলন 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে ডিসেম্বরে ঢাকা থেকে 20 গ্রাম পর্যন্ত রোড মার্চ এবং মধ্য মার্চে বঙ্গভবন অভিমুখে মিছিল এবং প্রেসিডেন্টকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে মিছিল করার সময় চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের 7 জন সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের পরপর আক্রমণে 11 জন নিরাপত্তা কর্মী সহ 20 জন নিহত হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার উরি এলাকার একটি সামরিক শিবিরে সশস্ত্র জঙ্গিরা হামলা করে। দুপক্ষের গুলি বিনিময়ের সময় 6 জন জঙ্গি নিহত হয়। একজন সেনা ওই আক্রমণকে আত্মঘাতী হামলা বলে মন্তব্য করে বলেন, সামরিক বাহিনীর বিশ্বাস যে জঙ্গিরা সেনা শিবিরের ভেতরেই ছিল। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। যে নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করেছে তারই কাছে ওই সেনা শিবিরটি অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার কাশ্মীর সফরের কথা রয়েছে। ক্ষমতাসীন বিজেপি দল জম্মু কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কেই আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্ট।
সরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী সর্বশেষ 12 ঘন্টায় 4-4 জঙ্গি হামলা। মারা পড়ল 8 জন জঙ্গি এবং শহীদ হলেন 1 লেফটেন্যান্ট কর্নেল সহ 8 নিরাপত্তা কর্মীও। জম্মু কাশ্মীরে জঙ্গি তৎপরতা যেমন বাড়ছে, তেমনি দুর্বৃত্ত প্রতিরোধ গড়ে তুলছেন অতন্দ্র প্রহরী সেনা জওয়ানরাও। জম্মু কাশ্মীরে চলতি নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ব্যাপক সাড়ায় হতাশ হয়ে এই জঙ্গি তৎপরতা বলে মনে করছে ওয়াকি মহাল মহল। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় সরকার সহ রাজ্য প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন এবং এই মুহূর্তে সরকারিভাবে জানা গেছে সেখানে প্রশাসনিক তৎপরতা অত্যন্ত তুঙ্গে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এই কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণা করলেন। পেন্টাগনের সাবেক সহপ্রধান অ্যাস্টন কার্টারকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে মনোনীত করা হল। কার্টার একজন পদার্থবিদ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র বিশেষজ্ঞ। 2011 থেকে 2013 সাল পর্যন্ত তিনি সহপ্রধানের দায়িত্বে থাকার সময় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র ক্রয় করেন। ওয়াশিংটনে রাজনৈতিক দুই দলের কাছেই অ্যাস্টন সমাদৃত হবেন বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের অনুমতি লাভ করলে কার্টার চাক হেগলের স্থলাভিষিক্ত হবেন। মিস্টার হেগল 2 বছর দায়িত্বে থাকার পর গত মাসে চাপের মুখে পদত্যাগ করেন। কুচবিহার জেলায় গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ছিটমহলের বাসিন্দারা তাদের অধিকার ফিরে পাক তা তিনি চান। মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোচবিহার জেলার দিহাটায় উন্নয়নের বার্তা তুলে ধরে এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন। একই সঙ্গে তিনি জানান অবিলম্বে ছিটমহলের সমস্যার সমাধান চান তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ছিটমহল হস্তান্তরের ব্যাপারে নতুন দিল্লিতে আগামী 11 ডিসেম্বর যে বৈঠক আছে সেখানে তিনি রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে পাঠাচ্ছেন রাজ্য সরকারের মতামত তুলে ধরার জন্য। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দক্ষিণ আফ্রিকার জনগণ বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছে। বন্ধু, পরিবার, পরিজন জোহানেসবার্গ ফ্রিডম পার্কে সমবেত হন এবং নেতার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিংবদন্তি এই নেতা দীর্ঘ রোগভোগের পর 95 বছর বয়সে মারা যান। ম্যান্ডেলার বিধবা পত্নী সহ আরও অনেকেই অনেক বক্তাই ম্যান্ডেলার প্রশংসা করেন। দক্ষিণ আফ্রিকায় তার অবদানের কথা তুলে ধরেন তারা। প্রেসিডেন্ট বারাক ওবামা এক লিখিত বিবৃতিতে বলেন, ম্যান্ডেলা যা করে গিয়েছেন তা পরবর্তী বিশ্ব নেতাদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। কিংবদন্তি নেতা ম্যান্ডেলার স্মরণে দেশব্যাপী 3 মিনিট নীরবতা পালন করা হয়। সমাজবাদী আদর্শে বিশ্বাসী 6টি রাজনৈতিক দলের অনুসারীরা যারা 1970-এর দিকে জয়প্রকাশ নারায়ণের আদর্শ ছেড়ে ছড়িয়ে ছিটিয়ে যান তারা বিজেপির সঙ্গে লড়তে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়েই আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
এই 6 দল হল সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোকদল, জনতা দল ইউনাইটেড, জনতা দল সেকুলার, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং সমাজবাদী জনতা পার্টি। নীতিগতভাবে একটি দলের ছাতায় সকলে জড়ো হতে সম্মত হলেও বৃহস্পতিবার ছয় দলের নেতাদের বৈঠকে দেখা যায় নতুন দলের কি নাম হবে এবং কি নির্বাচনী প্রতীক হবে তা নিয়ে নিজেদের মতের মিল হচ্ছে না। এই সমস্যা নিরসনের দায়িত্ব পেয়েছেন সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদব। আপাতত নিজেদের ঐক্যের প্রতীক হিসেবে 22 ডিসেম্বর সবাই মিলে দিল্লিতে ধর্ণায় বসবেন কালো টাকা উদ্ধারে বিজেপি সরকারের ঢিলেমির প্রতিবাদ করতে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। নিউ ইয়র্ক সিটির এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কর্তৃক শ্বাসরোধে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি, তাই আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় রাজ্যজুড়ে বিক্ষোভ হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মাইকেল ব্রাউনের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
বুধবার নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড আদালত পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল পান্তালিওর বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত দেন। ফলে 17 জুলাই কৃষ্ণাঙ্গ ব্যক্তি এরিক গার্নার নিহত হওয়ার ঘটনা নিয়ে ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন প্রতিবাদকারীরা। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার সহ নানা স্থানে বিক্ষোভে নামেন অসংখ্য মানুষ। বৃহস্পতিবার রাতে সেসব সমাবেশ থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে ওই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা, যেমন বলছিলেন ওয়াশিংটনের একজন প্রতিবাদকারী।
It's very disappointing because you have this video camera, this whole scene that's going on and nobody found the
তিনি বলছিলেন এই ঘটনা ভীষণ হতাশাব্যঞ্জক, আশ্চর্য ব্যাপার, ভিডিও ক্যামেরা আছে যাতে দৃশ্যটি দেখা যাচ্ছে অথচ তারপরও অভিযোগ গঠন করা হলো না। আমার ধারণা গ্র্যান্ড জুরি যেন এমন একটা মামলা নিয়ে কাজ করছেন যা তাদের কাজ নয়। মেডিকেল পরীক্ষক গার্নারের মৃত্যুকে শ্বাসরোধের কারণে হত্যা বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট 1993 সাল থেকে শ্বাসরোধ নিষিদ্ধ করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও পুলিশ কর্মকর্তাদের আরও প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলছিলেন এই পুলিশ একাডেমির অন্যতম প্রধান বিষয় হবে কর্মকর্তারা স্থানীয় অধিবাসীদের সঙ্গে কিভাবে কথা বলেন, কিভাবে তাদের কথা শোনেন, তাদের সঙ্গে কি আচরণ করেন ইত্যাদি ঠিক করা। সিভিল রাইট প্রতিনিধিরা নিউ ইয়র্কের এই ঘটনা এবং মিজোরির ফার্গুসনে ঘটে যাওয়া একই ধরনের ঘটনায় ফেডারেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার ওয়াশিংটনের দুটি ঘটনার প্রতিবাদে জাতীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ওয়াশিংটনে আমাদের স্টুডিওতে এসেছিলেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্লিনিক্যাল রিসার্চ ফ্যাসিলিটি বিষয়ের অধ্যাপক এবং সায়েন্স ফিকশন লেখক ডক্টর শেজান মাহমুদ। ইবোলা এবং স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসা বৈষম্য এবং বিশেষত ইবোলা সংক্রমণের ঝুঁকি সহ অন্যান্য বিষয়ে স্টুডিওতে তার সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর শেজান মাহমুদ, আমাদের এই স্টুডিওতে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি সম্প্রতি ওয়াশিংটনে এসেছেন, আমরা জানি যে আপনি একজন গবেষক, বিজ্ঞানী, স্বাস্থ্য বিষয়ক গবেষক, চিকিৎসকও বটে। তো এবার আপনার ওয়াশিংটনে আসার কারণটা কি?
ওয়াশিংটনে এবার যেটা হচ্ছে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট, যেটা আমাদের সর্বোচ্চ ফেডারেল প্রতিষ্ঠান বলা যায়, তাদের আয়োজনে, যারা এখন পর্যন্ত বিভিন্ন রিসার্চ গ্র্যান্ট পেয়েছে স্বাস্থ্য বৈষম্য নিয়ে, হেলথ ডিসপ্যারিটি নিয়ে, সেই গ্র্যান্টিদের এটা একটা মিটিং। সারা আমেরিকা থেকে যত বড় বড় প্রতিষ্ঠান এই গ্র্যান্টগুলো পেয়েছে তারা এসেছে, তো আমি সেরকম একটি বা দুটি গ্র্যান্টের
বিষয়ে এসেছেন। তো এই যে আপনি হেলথ ডিসপ্যারিটি কিংবা স্বাস্থ্য বৈষম্যের কথাটা বললেন, এটা কি খানিকটা আমাদের একটু বুঝিয়ে বলবেন শ্রোতাদের জন্য?
অবশ্যই। স্বাস্থ্য বৈষম্য বিষয়টা হলো যে দেখা যাচ্ছে যে একই রোগ কোনো একটি বিশেষ জনগোষ্ঠী, কোনো একটি গোত্র হতে পারে, কোনো একটি সামাজিক অংশ হতে পারে, অথবা অর্থনৈতিক ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ করা যায়, এরকম নানা রকমের গোত্র বিভাগকে ওই রোগটি আলাদা আলাদা ভাবে এফেক্টেড করছে। কিরকম আমি একটু ব্যাখ্যা করি, যে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, যেটা এদেশে সবচেয়ে বেশি হয় সাদা মহিলাদের, কিন্তু সবচেয়ে বেশি মারা যায় হলো কালো মহিলারা। এটা নিয়ে যখন গবেষণা করে দেখা গেল যে মূলত এর কারণ আবার অর্থনৈতিক, যে যাদের ইন্স্যুরেন্স নেই, স্বাস্থ্য খাতের ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ নেই, তারা দ্রুত মরে যাচ্ছে, অথচ হচ্ছে তাদের কিন্তু কম সংখ্যায়। তো এই যে বৈষম্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের গ্রুপের মধ্যে আছে, সেটা নিয়ে গবেষণা করাটা হেলথ ডিসপ্যারিটি বলা হয়।
আর ইবোলা নিয়ে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে?
ইবোলা এখানে আরেকটি বিষয় ছিল যে গ্লোবাল হেলথ ডিসপ্যারিটি, যেটা আমার আরেকটি অংশ গবেষণার, যে সারা বিশ্বময় যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এবার ইবোলার ঘটনার একটা জলজ্যান্ত প্রমাণ স্বাস্থ্য খাতের বৈষম্য বিশ্বময় যে আছে। যেমন এই রোগটি 76 সালে প্রথম ধরা পড়ে, অথচ এই 40 বছর পার হয়ে গেল বা প্রায় 40 বছর, এখনো এটার ভ্যাকসিন অথবা এর কোনো ওষুধ তৈরি হয়নি। আমি মনে করি যে ওষুধ কোম্পানিগুলো অতটা গুরুত্ব দেয়নি, অতটা ফান্ডিং বা ইনভেস্টমেন্ট করতে চায়নি যে এটা আসবে কোত্থেকে রিটার্নটা, কারণ দেশগুলো গরিব, মানুষগুলো গরিব, সেটাও একটা কারণ। তো এবার বড় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বড় মানবিক কারণে অনেক বেশি জোরালো পদক্ষেপ নিয়েছে, এবং সেক্ষেত্রে বর্তমান আমেরিকান সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কাজটি করা, এবং সেখানে আমরা অনেকটা সফলতার খবর পাচ্ছি।
ইবোলার মূল কারণ কি বলে এ পর্যন্ত চিহ্নিত হয়েছে?
ইবোলা হচ্ছে এক ধরনের ভাইরাস, থেকে যেটাকে চার রকমের ইবোলা ভাইরাস পাওয়া যায়। তো সবচেয়ে বেশি যেটা হচ্ছে এখন, এই ভাইরাসটি মূলত থাকে বাদুর বা এইরকম পাখি জাতীয় প্রজাতির মধ্যে, আমরা বলি রিজার্ভয়ার, আর তার কাছ থেকে এটা সংক্রমিত হতে পারে প্রাইমেটদের মধ্যে। প্রাইমেটগুলো যেমন হতে পারে বানর অথবা পিগ বা শুকর, এরকম প্রাণীদের মধ্যে আসে, সেখান থেকে মানুষের মধ্যে ট্রান্সমিট হয়, এবং এই ট্রান্সমিশনটা হতে পারে যে সরাসরি হয়তো রক্ত অথবা শরীরের লালা অথবা কোনো এ ধরনের সংযোগের মধ্য দিয়ে হয়।
পশ্চিম আফ্রিকায় আমরা জানি যে ইবোলায় অনেকে আক্রান্ত হয়েছেন, এ পর্যন্ত অন্তত 1,060 লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশেও আমরা জানি যে প্রচুর বাদুড় আছে, তো বাংলাদেশ কতখানি ঝুঁকির সম্মুখীন?
এইটা খুব আমার আগ্রহের আরেকটা বড় কারণ আছে, যে বাংলাদেশে বাদুড়ের মধ্যে এক ধরনের সার্ভেলেন্স করা হয়েছিল, এবং সেখানে একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অ্যান্টিবডি, যেটা ইবোলা ভাইরাসের অ্যান্টিবডি, এটা পাওয়া গেছে। তো এটা আমাদের জন্য সতর্কতার বিষয় পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের ভিউ পয়েন্ট থেকে, যেহেতু বাদুড় থেকে এটা হতে পারে সংক্রমিত হয়ে প্রাইমেটদের মধ্যে এবং মানুষে আসতে পারে, আমাদের আরো বড় রকমের গবেষণা করে দেখা উচিত প্রতিষেধক তৈরির জন্য বা প্রতিষেধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বলবো না ভয় পাওয়ার কারণ আছে, যেটা সরাসরি ঘটে যেতে পারে, কিন্তু সে সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
আমরা রোগ ব্যাধি এসব নিয়ে তো খানিকটা কথা বললাম, আপনি চিকিৎসক এবং গবেষক সেই কারণে, কিন্তু আপনার একটা ভিন্ন পরিচয় আছে, লেখালেখি করছেন, আপনি চলচ্চিত্র নির্মাণ করেন, নির্মাণ করতে যাচ্ছেন, সবকিছু মিলিয়েই এই যে আমাদের যে একটা প্রচলিত ধারণা যে বিজ্ঞানের সঙ্গে সংস্কৃতির ব্যবধান যোজন, সেই ধারণাকে আপনি ভুল প্রমাণ করেছেন, সেটা কেমন করে হলো?
আমি তো মনে করি সেই ছোটবেলায় পড়া প্রবন্ধ, যে বিজ্ঞান আর সাহিত্য দুটোর গন্তব্য এক জায়গায়, কিন্তু পথটা ভিন্ন, দুটোই সত্যকে খুঁজে বের করার চেষ্টা করে। একজন করে পরীক্ষা নিরীক্ষা এবং সেটা প্রমাণের মধ্য দিয়ে, আর একটি কিন্তু সত্যকে খুঁজে বের করে পরীক্ষা নিরীক্ষা ছাড়া, বরং ব্যাখ্যাতীত বা আমি বলবো যে অধরা আমাদের জীবনের বিষয়গুলো আছে তার মধ্য দিয়ে জীবনের সত্যকে বের করা। আমার তো মনে হয় যে আমি যা বিজ্ঞানের কাজ করি, সে একই সঙ্গে সেটাকে আবার সাহিত্যের মধ্যে খুঁজে পাই। এ কারণে আমার লেখালেখি হয়তো সায়েন্স ফিকশন হয়ে ওঠে কখনো কখনো, কিংবা এমনকি একেবারে পিওর সাহিত্যের উপন্যাসও হয়ে ওঠে জীবনের সেরকম একটি অধরা বিষয়।
আপনার চলচ্চিত্র তৈরির একটা পরিকল্পনা আছে সামনে, সেই বিষয়ে কিছু বলবেন?
একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলাম তথ্যচিত্র গতবার, যেটা রিচমন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেল। এবার ওই কাজটার সূত্র ধরেই কানিকটা বলা যায় একটা ফিচার ফিল্ম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্ক্রিনপ্লে লিখছি, চিত্রনাট্য লিখছি, যেটা হলিউডের একজন পরিচালক করবেন।
ডক্টর শেজান মাহমুদ, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার এই বহুমুখী প্রতিভার আরো বিকাশ ঘটুক সেই কামনা করছি।
আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, প্রতি বুধবার আমাদের বাংলা অনুষ্ঠানে প্রচারিত হয় কল ইন শো হ্যালো ওয়াশিংটন। হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন করুন, আগে থেকে ইমেলে প্রশ্ন পাঠাতে পারেন, ইমেল ঠিকানা bangla@voanews.com। অনুষ্ঠান চলাকালে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন টেলিফোন নম্বর 2026193062। প্রতি বুধবার হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন করুন, এতে অংশ নিন।
এবারে রয়েছে যুব সংবাদ। তালিবান সরকারের শাসনামলে নারীদের বাইরে খেলাধুলার প্রশ্নই উঠত না, তবে সাম্প্রতিককালে আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের জাতীয় ফুটবল দলের পদচারণা প্রমাণ করে দেশটি কতদূর এগিয়েছে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার আয়াজ গুলের রিপোর্টের ওপর ভিত্তি করে শতরূপা বড়ুয়ার প্রতিবেদন। আফগান নারীদের একটি দল এ মাসেই পাকিস্তান সফর করে আসল। তারা সেখানে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। আফগান মহিলা দলের দলনেত্রী ছিলেন 21 বছরের ফ্রোজান তাজালি। তিনি বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে তার দলের খেলোয়াড়দের মান বাড়ছে। তাজালি আরও বললেন, গত অক্টোবরে প্রথমবারের মতো কাবুলে 4টি দলের অংশগ্রহণে মহিলাদের একটি লীগের আয়োজন করা হয়। এর মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করাও সহজ হয়েছে।
بله دقیقاً آزاد است میتونه در ولایت های ما حتی میتونه ما لیگ برتر بره
তাজালি বলছিলেন, হ্যাঁ, এখন মেয়েরা স্বাধীনতা উপভোগ করছে এবং ফুটবল খেলছে। জাতীয় দল নির্বাচনের জন্য আমরা সম্প্রতি একটি লীগের আয়োজন করেছিলাম এবং মাত্র একটি প্রদেশ থেকে কাবুলের লীগে অংশ নিতে এসেছে 20 জন খেলোয়াড়। রক্ষণভাগের খেলোয়াড় ইয়ালদা আরগান্দিয়াল, সে এসেছে যুক্তরাষ্ট্র থেকে তাঁর দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। আর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ইসলামাবাদের জিন্না স্টেডিয়ামে। 20 বছরের আফগান খেলোয়াড় স্বীকার করলেন, মেয়েদের ফুটবল বা এই ধরনের খেলা নিয়ে এখনও অনেক সাংস্কৃতিক বিধিনিষেধ আছে। অবশ্য তিনি আরও বললেন, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।
There's a lot more brighter cases in Afghanistan. It's not just the Taliban taking over and nobody has any rights. We do have rights. It's more free. We have our president.
আফগানিস্তানে অনেক ভালো উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। তালিবান সবকিছু দখল করে নিচ্ছে এবং কারো কোনো অধিকার নেই, বিষয়টি সেরকম নয়। আমাদের বেশ কিছু অধিকার আছে, এখন আমরা অনেকটা স্বাধীনতা উপভোগ করি। আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করছেন দেশের উন্নতির জন্য, মেয়েদের জন্যও পরিবেশ ভালো হচ্ছে, যেমন আমাদের এই উদাহরণ। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের ভাইস ক্যাপ্টেন সাবিনা খাতুন 2009 সাল থেকে তিনি পেশাদারি ফুটবল খেলছেন, খেলেন আক্রমণ ভাগে। বাংলাদেশের মহিলা ফুটবল সম্পর্কে তিনি বললেন,
আমাদের হচ্ছে দেশে মূলত ফুটবল শুরু হয়েছে 2006 থেকে, এবং তখনকার সময় একটু মানে প্রবলেম ছিল যে আমাদের হচ্ছে জামাত একটু সমস্যা হত, কিন্তু 2009 থেকে সেটা হচ্ছে ঠিক হয়ে গেছে আর তেমন কোনো প্রবলেম হয় না। আর 2006 থেকে এই 7-8 বছর মোটামুটি বাংলাদেশের মহিলা ফুটবলটা অনেক এগিয়ে আছে। আমাদের দেশে তো হচ্ছে ছেলেদের তুলনায় মেয়েদের হচ্ছে চান্সটা একটু বেশি আছে, সহজ আছে, যেহেতু আমাদের দেশে হচ্ছে ফুটবল মানে আপনার প্রফেশনালি ভাবে শুরু হয়েছে আপনার এই 2-3 বছর। এখন হচ্ছে অনেক ডিস্ট্রিক্ট খেলতেছে, অনেক প্লেয়ার বের হইতেছে, বা আগে যেগুলো ছিল আগে হচ্ছে খুব কম জেলা অ্যাটেন্ড করতো, সর্বোচ্চ 8-10টা, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে এখন 64-65টা জেলার ভিতরে আমাদের ম্যাক্সিমাম টিমই 40-45টা অ্যাটেন্ড করে। সেই তুলনায় আমাদের আগে থেকে অনেক ডেভেলপ করছে। গতবার হচ্ছে আমরা ফার্স্ট সাফে হচ্ছে আমরা সেমিফাইনাল খেলছি, আমরা সেকেন্ড সাফে হচ্ছে গ্রুপ থেকেই বাদ পড়ছি, এবং থার্ড হচ্ছে সাফে সেমিফাইনালে আমরা নেপালের সাথে 1-0 হারছি। তো বেসিক্যালি সেই দিক দিয়ে দেখলে আমরা হচ্ছে অনেক অনেক ইম্প্রুভ করছি।
দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলায় সাবিনার দল আফগানিস্তানকে হারিয়েছিল 6-1 গোলে। যদিও আফগানিস্তান সেখানে কোনো খেলাতেই জিততে পারেনি, খেলোয়াড়রা খুব আনন্দিত ছিল এ ভেবেই যে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। তাঁদের এই আত্মবিশ্বাসও ছিল যে নতুন প্রেসিডেন্ট আশরাফ গানি দেশের নারীদের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ 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 ডট ভিওএ নিউজ ডট কম bangla. আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com.
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খারিজ করে দিয়েছে। প্রেসিডেন্ট কেনিয়াটার বিরুদ্ধে আনীত সব অভিযোগ খারিজ অথবা অভিযোগের সপক্ষে জোরালো যুক্তি তুলে ধরার জন্য আদালত আইনজীবীদের এক সপ্তাহ সময় দেয় এবং ওই সময় শেষ হবার দুদিন পর শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। প্রেসিডেন্ট কেনিয়াটা এই রায় শোনার পরপরই সত্তর এক টুইটার বার্তায় জানিয়েছে তিনি এটাই অনুভব করছেন যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও বলেন, তার ভাষায়, আমার মনে হচ্ছে দৌড়ে বাড়ি ফিরে যাই আমার স্ত্রীর কাছে। তিনি বলেন, একটি অভিযোগ খারিজ হয়েছে কিন্তু আইসিসিতে এখনও আরও দুটি মামলা রয়েছে। মিস্টার কেনিয়াটার বিচার কাজ বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন যে পেন্টাগনের সাবেক সহপ্রধান অ্যাস্টন কার্টারকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে মনোনীত করা হবে। তবে এই কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে অ্যাস্টন কার্টারের নাম ঘোষণা করলেন। কার্টার একজন পদার্থবিদ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র বিশেষজ্ঞ। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সহপ্রধানের দায়িত্বে থাকার সময় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র ক্রয় করেন। ওয়াশিংটনের রাজনৈতিক দুই দলের কাছেই কার্টার অ্যাস্টন কার্টার সমাদৃত হবেন বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের অনুমতি লাভ করলে কার্টার চাক হেগলের স্থলাভিষিক্ত হবেন। মিস্টার হেগল দুবছর দায়িত্বে থাকার পর গত মাসে চাপের মুখে পদত্যাগ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিষয়ে তাঁর অভিযোগ তুলে ধরেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর মনোভাব প্রকাশ করেন। বাংলাদেশের অন্যতম একটি ইসলামী দল ধর্ম অবমাননাকারী এবং নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রদানের দাবিতে আজ ঢাকায় সমাবেশ করেছে। আইন পাশ না হলে তারা ব্যাপক আন্দোলনের হুমকি দিয়েছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিরা পরপর আক্রমণে ১১ জন নিরাপত্তা কর্মী সহ ২০ জন নিহত হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার উরি এলাকার একটি সামরিক শিবিরে সশস্ত্র জঙ্গিরা হামলা করে। দুপক্ষের গুলি বিনিময়ের সময় ৬ জন জঙ্গি নিহত হয়। একজন সেনা ওই আক্রমণকে আত্মঘাতী হামলা বলে মন্তব্য করে বলেন, সামরিক বাহিনীর বিশ্বাস যে জঙ্গিরা সেনা শিবিরের ভেতরেই ছিল। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। যে নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করেছে তারই কাছে ওই সেনা শিবিরটি অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার কাশ্মীর সফরের কথা রয়েছে। ক্ষমতাসীন বিজেপি দল জম্মু কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপক চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ আফ্রিকার জনগণ বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছে। বন্ধু পরিবার পরিজন জোহানেসবার্গ ফ্রিডম পার্কে সমাবেত হন এবং নেতার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিংবদন্তি এই নেতা দীর্ঘ রোগভোগের পর ৯৫ বছর বয়সে মারা যান। ফিলিপিন্সের সমুদ্র উপকূল এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষকে শক্তিশালী টাইফুন আঘাত হানার আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই ও একই অঞ্চলে এক বছর আগে টাইফুনে আঘাত হানলে ৭০০০-এর উপরে মানুষ মারা যায়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন সুলেমান টারাওয়ালি। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.